ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশে ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বানিকা রাবরও জানালেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা পুনর্বহালের বিষয়টি নির্ভর করছে সরকার কতটা অগ্রগতি আনতে পেরেছে তার উপর।
আমির খসরুর রিপোর্ট।
কাতার আগামী দুবছরে আরো 3 লাখ কর্মী নেবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
এই প্রথম কোন মুসলিম ধর্মপ্রচারককে এনআইএ গ্রেপ্তার করল ইসলামিক স্টেট বা আইএস এর সমর্থক হিসেবে।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তেন স্ট্রিন কুইন। উত্তর কোরিয়ায় রবিবার দূরপাল্লার এক রকেট উৎক্ষেপণ করেছে। তারা বলেছে সেটি কৃত্রিম উপগ্রহ বহন করে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারের ওপর জাতিসংঘের যে নিষেধাজ্ঞা রয়েছে সে দেশটি তা উপেক্ষা করে। চীনের সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তের কাছে উত্তর কোরিয়ার টং চ্যাংরি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে রবিবার সকালে রকেটটি উৎক্ষেপণ করা হয়। সেটি জাপানের ওকিনাওয়া দ্বীপ অতিক্রম করে দক্ষিণ দিকে যায়। উত্তর কোরিয়া তাদের সরকারি সংবাদ সংস্থা কেসিএন এর মাধ্যমে পরে একটি বিবৃতি প্রকাশ করে এবং তাতে উৎক্ষেপণের খবর নিশ্চিত করে। তারা বলেছে তাদের মহাকাশ বিষয়ক কর্মকাণ্ড পুরোপুরি বৈজ্ঞানিক গবেষণা। যুক্তরাষ্ট্রের কোরিয়া অষ্টম সেনাবাহিনীর কমান্ডার টমাস ভ্যান্ডেল বলেছেন,
It is time to move forward on this issue. We look forward to close consultation and coordination on that.
তিনি বলেন, এ বিষয়ে এখন অগ্রসর হতে হবে। উত্তর কোরিয়া প্রজাতন্ত্র শান্তি ও স্থিতিশীলতার প্রতি যে হুমকি সৃষ্টি করেছে তা মোকাবেলা করা এবং পরামর্শ ও সমন্বয় করার বিষয়ে আমরা আগ্রহী। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার অনুরোধে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রবিবার বৈঠক শুরু করছে। রবিবার তাইওয়ানে হাজার হাজার উদ্ধারকর্মী ব্যাপক ধ্বংসস্তূপের মধ্যে ভূমিকম্পে যারা প্রাণে বেঁচেছেন তাদের উদ্ধার করতে চেষ্টা করছেন। শক্তিশালী এক ভূমিকম্প ওই দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাইনান শহর বিধ্বস্ত করে। শনিবার সূর্যোদয়ের আগে 6.4 মাত্রার এক ভূমিকম্পে অন্তত 24 জন প্রাণ হারায়, আহত হয় 500রও বেশি মানুষ। আইনান শহরের বাসিন্দার সংখ্যা প্রায় 20 লক্ষ। 17 তলার এক অ্যাপার্টমেন্ট ভবন ভূমিকম্পে ধূলিসাৎ হয়। ওই ভবনেই অধিকাংশ মানুষ ভূমিকম্পের শিকার হয়। কর্মকর্তারা বলেন তারা তদন্ত করে দেখবেন যে ওই ভবন নির্মাণের সময় কোনো নিয়মাবলী লঙ্ঘন করা হয়েছে কিনা। আরও 2টি ভবন আংশিকভাবে ধ্বংস হয়। ভূমিকম্প যখন আঘাত হানে অন্তত 250 জন তাদের অ্যাপার্টমেন্টের ভেতরে ছিলেন বলে মনে করা হয়। কাতার আগামী 2 বছরে আরও 3 লক্ষ বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
কাতার আগামী 2 বছরে বাংলাদেশ থেকে পর্যায়ক্রমিকভাবে আরও 3 লাখ পুরুষ এবং নারী কর্মী নেবে বলে আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে কাতারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী মাসে ঢাকা সফর করবে বলে রোববার প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন। কাতার বাংলাদেশ থেকে শ্রমিক এবং পরিচ্ছন্নতা কর্মী ছাড়াও প্রকৌশলী, চিকিৎসক, নার্স সহ বিভিন্ন খাতে জনশক্তি নিতে চায় বলে ঢাকায় কর্মকর্তারা জানান। মন্ত্রী জানিয়েছেন, আগামী 2022 সালে কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানকে সামনে রেখে উন্নয়ন কাজের জন্য সেদেশে বাড়তি শ্রমিক নেওয়া হবে। বর্তমানে কাতারে পৌনে 2 লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন বলে জনশক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বেগম খালেদা জিয়ার মন্তব্য এবং পাকিস্তান সরকারের ভূমিকার ব্যাপারে 15 ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন 14 দলীয় জোট। জোট বলেছে পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এ নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন 14 দলীয় জোট অভিযোগ করেছে যে পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ক্ষমতাসীন জোট পাকিস্তান সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তাদের ওইসব বিষয় সার্কের মতো ফোরামে উত্থাপন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে। সাথে সাথে তারা মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেছেন। রোববার 14 দলের এক যৌথ বৈঠক শেষে মন্ত্রী এবং জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন,
পররাষ্ট্র মন্ত্রণালয়কে মন্ত্রীকে অনুরোধ করতে চাই, 14 দলের পক্ষ থেকে তারা যেন সার্ক মুক্তিযুদ্ধ আমরা দেশ উপযুক্ত ফোরামে এই বিষয়টি যেন আলোচনা করার উদ্যোগ গ্রহণ করে।
14 দলীয় জোটের বৈঠকে খালেদা জিয়ার মন্তব্য এবং পাকিস্তানের কর্মকাণ্ডের প্রতিবাদে 15 ফেব্রুয়ারি ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশকে আজ হোক কাল হোক ভেবে দেখতে হবে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে কিনা। মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য করায় খালেদা জিয়ার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
খলিফাতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রচারের অভিযোগে গ্রেফতার এক মুসলিম ধর্মপ্রচারক কলকাতা থেকে এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
দিল্লির এক ইসলামী ধর্মপ্রচারক আব্দুল সামি কাশ্মীকে গ্রেপ্তার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। আদালত তাকে 10 দিনের এনআইএ হেফাজত দিয়েছে। অভিযোগ, ভারতে ইসলামী খলিফাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছিলেন তিনি, অন্যদিকে তরুণ মুসলিমদের প্ররোচিত করছিলেন ভারত বিরোধী কাজকর্মে লিপ্ত হতে। এই প্রথম কোন মুসলিম ধর্মপ্রচারককে এনআইএ গ্রেপ্তার করল ইসলামিক স্টেট বা আইএস এর সমর্থক হিসেবে। এতদিন আইএস এর প্রচার সীমাবদ্ধ ছিল মোটামুটি ইন্টারনেটে, এবার কিন্তু তা একেবারে বাস্তব বিপদে রূপান্তরিত। কাশ্মীর ধর্মীয় শাস্ত্রে পড়াশোনা দেওবন্দের দারুল উলুমে এর প্রতিষ্ঠিত দুটি মাদ্রাসা ও ট্রাস্টগুলির আর্থিক লেনদেন নিয়েও তদন্ত শুরু করেছে এনআইএ। ধর্মীয় উত্তেজক বক্তৃতার কারণেই এনআইএ এর নজরদারিতে আসেন কাশ্মীর প্রায় বছর খানেক ধরে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শিক্ষায় ইন্দো আমেরিকান চুক্তি চান দেশের তথ্য প্রযুক্তি সংস্থা নারায়ণ মূর্তি। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস খোসরায়।
বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে উচ্চশিক্ষায় ইন্দো মার্কিন চুক্তির পক্ষে সওয়াল করেছেন দেশের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের কর্ণধার এনআর নারায়ণ মূর্তি। তার কথায়, প্রতি বছর ভারত থেকে 10,000 ছাত্রকে পিএইচডি করতে আমেরিকায় পাঠানো হোক। বিজ্ঞান প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিতের মতো বিভাগগুলিতে উচ্চশিক্ষায় আগামী 50 বছরের জন্য এই চুক্তি চালু রাখার প্রস্তাবও রাখেন তিনি। দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে ইন্দো মার্কিন চেম্বার অব কমার্সের একটি সভায় এ প্রসঙ্গে কিছু শর্ত রেখেছেন দেশের অন্যতম প্রধান তথ্য প্রযুক্তি সংস্থার কর্ণধার এনআর নারায়ণ মূর্তি। তিনি জানিয়েছেন, তবে এটা স্পষ্ট করা দরকার যে পিএইচডি সম্পূর্ণ হওয়া ওই ছাত্রদের আমেরিকায় কোনো নিয়োগ দেওয়া যাবে না, তাদের দেশে ফিরে আসতে হবে এবং অন্তত 10 বছর দেশের সেবা করতে হবে। পরমাশিস ঘোষটায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন প্রার্থীরা পররাষ্ট্র নীতির বিষয়ে কঠোর ভাষায় বক্তব্য রাখেন। তারা শনিবার নিউ হ্যাম্পশায়ার রাজ্যে এক বিতর্ক অনুষ্ঠানে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। নিউ হ্যাম্পশায়ার রাজ্যে প্রাথমিক নির্বাচনের 3 দিন আগে ওই বিতর্ক অনুষ্ঠান হয়। নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওর বিরুদ্ধে কটু মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন মার্কো রুবিওর তা নেই। মার্কো রুবিও অভিভাষণ বিষয়ে বলেন,
When I am president, we are going to enforce the law first, prove to people that illegal immigration is under control, and then we'll see what the American
people are willing to support. তিনি বলেন, আমি প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আইন বলবৎ করব এবং জনগণের কাছে প্রমাণ করব যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা গেছে। টেক্সাস রাজ্যের সেনেটর টেড ক্রুজ বলেন,
We're going to build a wall, we're going to triple the border patrol, we're going to increase...
তিনি বলেন, আমরা একটা প্রাচীর নির্মাণ করব, সীমান্তে টহলদারি বাহিনী 3 গুণ করব। ম্যানচেস্টার কলেজের অ্যানসাম কলেজে ওই বিতর্ক অনুষ্ঠান হয়। সোমালি সরকারি কর্মকর্তারা শনিবার বলেছেন, বিমানবন্দরে নিরাপত্তা ক্যামেরায় দেখা গেছে সামরিক পোশাক পরা দুই ব্যক্তি এক যাত্রীর হাতে একটি ল্যাপটপ কম্পিউটার দিচ্ছেন। ওই যাত্রী মঙ্গলবার যে যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হয় সেটিতে নিহত হন। বিশ্ব সংবাদ শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকেট আবারও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা পুনর্বহালের বিষয়টি নির্ভর করছে সরকার কতখানি অগ্রগতি আনতে পেরেছে তার উপর। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকেট আবারও জানালেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা পুনর্বহালের বিষয়টি নির্ভর করছে সরকার কতটা অগ্রগতি আনতে পেরেছে তার উপর। তিনি বলেন, জিএসপি সুবিধা পেতে হলে যে কোনো দেশের ক্ষেত্রে শ্রমিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাটা বাধ্যতামূলক। কদিন আগেই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি না দিলে ঠিকফা কার্যকর হবে না। বার্নিকেট অবশ্য ঠিকফা নিয়ে কোনো মন্তব্য করেননি। এক ফেসবুক চ্যাটে বার্নিকেট কথা বলছিলেন কতিপয় বন্ধুর সঙ্গে। এই চ্যাটে তিনি শ্রমিক অধিকার, শ্রমিক নিরাপত্তায় অগ্রগতি সম্পর্কে কথা বলেছেন। বলেছেন, বাংলাদেশ এসব ক্ষেত্রে যতটুকু অগ্রগতি করবে সে প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে। ঢাকায় বার্নিকেটের 1 বছর পূর্তি উপলক্ষে এই ফেসবুক চ্যাটের আয়োজন করা হয়। শেয়ার করা হয় বিভিন্ন ছবি, অনেকেই এসব ছবি পছন্দ করেছেন। একজন প্রশ্নকর্তা রাষ্ট্রদূতের কাছে জানতে চান সাধারণ বাংলাদেশিদের সম্পর্কে তার ধারণা কি। জবাবে বার্নিকেট বলেন, এখানকার মানুষ প্রায় সব কিছু নিয়েই আলোচনা করে, নিজেদের এবং বিশ্বের ইতিহাস সম্পর্কেও তাদের জানাশোনা দেখে মুগ্ধ হতে হয়। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এক পৃথক ঐতিহ্য রয়েছে। এখানে পয়লা বৈশাখ থেকে শুরু করে বড়দিন পালন করতে পারাটা সত্যিই বিশেষ কিছু। বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কি, এই প্রশ্নের জবাবে বার্নিকেট বলেন, এটা এমন এক শিল্প যেটি বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সাহায্য করেছে। USAID ইতিমধ্যেই এই শিল্পে অবদান রাখতে ঋণ সুবিধা চালু করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখানে জানিয়ে রাখি এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের বিষয়, জিকা ভাইরাস এবং মশাবাহিত রোগের সংক্রমণ। উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দূরপাল্লার একটি রকেট উৎক্ষেপণ করেছে। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার প্রতিবেদন থেকে পরিবেশন করছেন সরকার কবির উদ্দিন।
উত্তর কোরিয়া আজ রবিবার দূরপাল্লার একটা রকেট উৎক্ষেপণ করেছে, যাতে করে একটা উপগ্রহ বহন করা হয়েছে বলে বলা হচ্ছে, এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার না করবার কথা বলে জাতিসংঘের যে নিষেধাজ্ঞা রয়েছে তার উপরে সে নিষেধাজ্ঞার কোনো রকম পরোয়া উত্তর কোরিয়া করেনি। আজ ভোরে চীন সীমান্ত সংলগ্ন উত্তর পশ্চিমাঞ্চলে উত্তর কোরিয়ার যে তংচ্যাং রি উপগ্রহ উৎক্ষেপণ মঞ্চ রয়েছে, এ রকেট সেই সেখান থেকেই উৎক্ষেপণ করা হয়। রকেটটি দক্ষিণমুখ হয়ে জাপানের দক্ষিণাঞ্চলবর্তী ওকিনাওয়া দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বঙ্কিম ক্ষেপণাস্ত্র পথ দিয়ে ধেয়ে গিয়েছে। উৎক্ষেপণ পর্ব সফলভাবে সম্পন্ন হয় বলে বলা হচ্ছে। এ উৎক্ষেপণের খবর নিশ্চিত করে পরবর্তীতে উত্তর কোরিয়া তার সরকারি বার্তা সংস্থা KCNA মারফত একটা বয়ান জারি করেছে। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ড সূত্রে এ ক্ষেপণাস্ত্র মহাকাশ মণ্ডলে প্রবেশ করতে দেখা গিয়েছে বলে উল্লেখ করা হয় এবং উৎক্ষেপণ পর্ব সাফল্যজনকভাবে সম্পন্ন হয়েছে যে তারও উল্লেখ করা হয়। দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ বার্তা সংস্থা যদিও এর আগে খবর দিয়েছিল এই বলে যে রকেটটি কক্ষপথে পৌঁছতে ব্যর্থ হয়েছে এবং সেটি দক্ষিণ কোরিয়ার অন্তর্গত জেতু দ্বীপপুঞ্জের অদূরে সাগরবক্ষে গিয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়েছিল। উত্তর কোরিয়ার ওই রকেট নিশানা করে তাকে ভূপাতিত করবার কোনো পদক্ষেপ জাপান নেয়নি বলে বলা হচ্ছে, যদিও এর আগে তারা এমনটি বলে হুঁশিয়ারি দিয়েছিল এবং সেই মতো তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটগুলোকেও সে সতর্কাবস্থায় বহাল রেখেছিল। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা কর্তৃপক্ষ রকেটের ওই বঙ্কিম পথের দিকে লক্ষ্য রেখেছিল ঠিকই, তবে ওই রকেট যুক্তরাষ্ট্র বা তার মিত্রপক্ষীয়দের জন্য কোনো হুমকি রূপে প্রতিভাত হয়নি। 2012 সালেও উত্তর কোরিয়া সাফল্যজনকভাবেই 3 স্তরের একটি রকেট উৎক্ষেপণ করেছিল কক্ষপথে একটি উপগ্রহ প্রতিস্থাপনের লক্ষ্যে। পিয়ংইয়াং বলছে এ রকেট উৎক্ষেপণ ছিল একটি শান্তিপূর্ণ মহাকাশ কর্মসূচি, কক্ষপথে ভূ পর্যবেক্ষণ উপগ্রহ পৌঁছে দেওয়া ছিল যার লক্ষ্য। তবে উত্তর কোরিয়ার এহেন মহাকাশ কর্মসূচিকে ব্যাপক বিস্তৃতভাবে ধিকৃত করা হয়েছে পারমাণবিক ও ব্যালিস্টিক প্রযুক্তির অগ্রগতি সাধনই তার এ আগ্রাসী অভিপ্রায়ের লক্ষ্য বলে অভিহিত করে জাতিসংঘের প্রস্তাবাবলীতে, যা কিনা নিষিদ্ধ করা রয়েছে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা রিউ জে শিয়ং এ মন্তব্য করেছেন, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন যুক্তরাষ্ট্রের 8ম সেনাদলের সেনাধিনায়ক টমাস ভান্ডালের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার অনুরোধক্রমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ রবিবারই উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, উত্তর কোরিয়া এই যে নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারের সাহায্য নিয়ে উৎক্ষেপণের এ উদ্যোগ নিল, এটা নিতান্তই পরিতাপের বিষয়, ধিক্কারযোগ্য পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পিয়ংইয়াং এর এ উদ্যোগ জাতিসংঘ প্রস্তাবের উদগ্র লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। এ ব্যাপারে ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাক গিয়ুনহি। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার এ উৎক্ষেপণ উদ্যোগে ধিক্কার জানিয়েছেন। চীনের শিনহুয়া বার্তা সংস্থা উত্তর কোরিয়ার এ রকেট উৎক্ষেপণ কোরীয় উপদ্বীপের উত্তেজনা পরিস্থিতিকে আরও প্রকট করে তুলবে বলে আশঙ্কা ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্রপক্ষীয়রা উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিধিনিষেধ আরোপের আহ্বান জানাচ্ছে।
অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ভয়েস অব আমেরিকা এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের যৌথ প্রযোজনায় নির্মিত একটি প্রতিবেদন। ঢাকা রিপোর্টিং সেন্টার থেকে সেটি পরিবেশন করছেন আঙ্গুন নাহার মন্টি।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুসারে বাংলাদেশে 12-14 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকারে সরকারের পাশাপাশি প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গত 4 ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার দিবসে এবারের প্রতিপাদ্য হচ্ছে আমরা পারি, আমি পারি। তাই সামষ্টিক ও ব্যক্তি পর্যায়ের ভূমিকার আহ্বান রেখে এবছরের প্রচারণায়ও সুস্থ জীবনযাপন, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়, সবার জন্য চিকিৎসা ও জীবনযাত্রার মান উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সার অ্যাপিডেমিওলজি বিভাগের প্রধান ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন বাংলাদেশের ক্যান্সার পরিস্থিতি প্রসঙ্গে বলেন,
বাংলাদেশে টোটাল ক্যান্সার রোগীর সংখ্যা কত বা প্রতি বছর কত আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, এগুলি আমাদের নিজস্ব তথ্য নাই। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বলছে 1,21,000 মানুষ প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছে বাংলাদেশে এবং 91,000 মারা যাচ্ছে। তো এর মধ্যে একটা ক্যান্সারকে যদি আমরা প্রধান ক্যান্সার ধরি, তাহলে ফুসফুসের ক্যান্সার সবার উপরে, পুরুষদের মধ্যেও এবং আমাদের নারী পুরুষ মিলেও। মহিলাদের মধ্যে 1 নম্বরে স্তন ক্যান্সার, 2 নম্বরে জরায়ু মুখের ক্যান্সার। এর বাইরে আরেকটা ক্যান্সার যেটা মুখগহ্বরের ক্যান্সার বলি আমরা, এবং এর পাশাপাশি ঘাড় ও গলার ক্যান্সার।
ক্যান্সারের ঝুঁকি প্রসঙ্গে তামাককে দায়ী করে তিনি বলেন,
কিছু যেমন আছে বংশগত, পূর্বপুরুষের থাকতে পারে, জেনারেশনের মধ্যে হতে পারে, স্তন ক্যান্সার হোক, শতকরা 90 ভাগের জন্য দায়ী হলো আমাদের চারপাশের পরিবেশ। এই পরিবেশের মধ্যে আবার আমরা যদি ভাগ করে বলি যে কিছু রাসায়নিক পদার্থ আছে, এর মধ্যে সবচেয়ে বড় রাসায়নিক পদার্থের মানে আধার বা গোডাউন বলি আমরা যে তামাক, সেটা ধূমপান হোক অথবা ধোঁয়াবিহীন হোক, আমাদের প্রায় অর্ধেক ক্যান্সারের জন্য দায়ী হলো তামাক, যে কোনো ফর্মই হোক না কেন। ফুসফুসের ক্যান্সার যদি প্রধান ক্যান্সার বলতে পারি আমরা, সেই ক্যান্সারের 85-90 ভাগের জন্য দায়ী হলো।
প্রাথমিক অবস্থায় ক্যান্সার চিকিৎসার উপর গুরুত্ব দিয়ে হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন আরো বলেন,
প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার নির্ণয় করা যায় তাহলে ক্যান্সার রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকে। যদি প্রাথমিক অবস্থায় ক্যান্সারটা ধরা পড়ে ঠিকমতো চিকিৎসা হয় পরিপূর্ণ চিকিৎসাটা হয়।
বাংলাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা থাকলেও তা মূলত রাজধানী কেন্দ্রিক রয়ে গেছে। ক্যান্সার রোগীদের কাছে চিকিৎসা সুবিধা নিতে চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে বিভাগীয় সরকারি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা সম্ভব করা গেলে দেশের ক্যান্সার পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে। আঙ্গুর নাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID ও ভয়েস অফ আমেরিকা।
ওয়েলকাম টু ইংলিশ ইন এ মিনিট।
না, ঠিক এক মিনিটই নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
ওবামা প্রশাসন প্রান্তিক বছরে প্রবেশের পর স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে যে এশিয়ার সঙ্গে সম্পৃক্ততা হবে তাদের অগ্রাধিকার বিষয়। যে এজেন্ডায় অন্তর্ভুক্ত রয়েছে এশীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা এবং রাজনৈতিক বিষয়ে সহযোগিতা। 2016 সালে যুক্তরাষ্ট্র ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা 12টি প্রশান্ত মহাসাগরীয় দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদনের জন্য চাপ দেবে। যুক্তরাষ্ট্র তাদের জোট সম্পর্ক আরও উন্নত করা অব্যাহত রাখবে এবং এশিয়ার 8টি সমৃদ্ধশালী দেশের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করবে। যুক্তরাষ্ট্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নৌ নিরাপত্তা, মানবিক ত্রাণ তৎপরতা, দস্যু বিরোধী তৎপরতার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদানে প্রস্তুত থাকবে। কৌশলগত যোগাযোগ বিষয়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বেন রোডস ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে সাম্প্রতিক ভাষণে বলেন, এবছরে আমাদের আলোচ্য কর্মসূচিতে স্পষ্টতই নৌ নিরাপত্তা এবং আঞ্চলিক ইস্যুগুলো স্থান পাবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নৌ চলাচলে স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ চীন সাগরের বিরোধ বিষয়ে আমরা সকল পক্ষকে উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইনের আওতায় বিরোধ নিষ্পত্তিতে উৎসাহিত করব। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একক স্বার্থ রক্ষা বিষয়ে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। উদাহরণস্বরূপ মিস্টার রোডস বলেন, গত বছর যে অন্যতম শীর্ষ বিষয় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা মনোযোগ নিবদ্ধ করেছি তা ছিল জলবায়ু পরিবর্তন। তিনি বলেন, তার কথায় জলবায়ু পরিবর্তন ইস্যু বিষয়ে বেইজিংয়ে তার সর্বশেষ সফরে ঘোষণা এবং পরবর্তীতে সেই সহযোগিতা প্যারিস পর্যন্ত নিয়ে যাওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের যে সহযোগিতা প্রকাশ পেয়েছে তাছাড়া প্যারিস চুক্তি অর্জিত হতো না। মিস্টার রোডস বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় নানাবিধ সমস্যা নিয়ে চীনের সঙ্গে আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে যাব। দৃষ্টান্তস্বরূপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে চীনের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়াকে আমরা এমন বার্তা পৌঁছাতে চাই যে সাম্প্রতিক পরমাণু পরীক্ষা এবং হুমকি আমাদের মিত্র তথা পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে রয়েছে, যাতে বৃহত্তর মূল্য দিতে হবে, যার পরিণাম ভোগ করতে হবে এবং তাদেরকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে।
পূর্বে ধারণকৃত সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর। দক্ষিণ এশিয়া গেমস চলছে গুয়াহাটিতে এবং সেখানে বাংলাদেশের আরেকবার সাফল্যের খবর। মাহফুজা আক্তার শিলা বাংলাদেশের মেয়ে, তিনি 10 বছর অপেক্ষার পর বাংলাদেশ সাঁতারে আবার স্বর্ণপদক জিতল এবং সেটি জিতল মাহফুজা আক্তার শিলার মাধ্যমে। তিনি 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণপদক জিতলেন এবং এই দূরত্ব অতিক্রম করতে তিনি সময় নিয়েছেন 1 মিনিট 17.86 সেকেন্ড। আর 2006 সালে বাংলাদেশ স্বর্ণপদক জিতেছিল সাঁতারে শেষবারের মতো। দ্বিতীয় স্থানে ছিলেন পাকিস্তানের প্রতিযোগিনী লিয়ানা ক্যাথরিন সোয়ান এবং তৃতীয় স্থানে ছিলেন ভারতের চাহাত অরোরা। গত 11টি দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশ মোট 63টি স্বর্ণপদক জিতেছে এবং তার মধ্যে 15টি এসেছে সাঁতার থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের সাঁতারে একটা ভালো সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে। দক্ষিণ এশিয়া গেমসের আরেক স্বর্ণপদক বিজয়িনী বাংলাদেশের মাভিয়া আক্তার সীমান্ত, অর্থাৎ দুজন প্রতিযোগিনী বাংলাদেশের স্বর্ণপদক জিতল এবং
মাবি আক্তার সীমান্ত এই স্বর্ণপদক জিতেছেন ভারোত্তোলন এই বিভাগে। এবং এখানে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ ভারোত্তোলনে আরও দুটো রূপা জিতেছে, সে দুটোও জিতেছে বাংলাদেশের মেয়েরা। মেয়েদের 63 কেজি ওজন শ্রেণীতে শ্রীলঙ্কা এবং নেপালের প্রতিযোগিনীকে পেছনে ফেলে এই স্বর্ণপদক জেতেন মাবি আক্তার সীমান্ত। অনেকে হয়তো টেলিভিশনে বা ইন্টারনেটে দেখে থাকবেন যে তিনি যখন তার স্বর্ণপদক গ্রহণ করতে মঞ্চে ওঠেন তখন তিনি কাঁদছিলেন এবং সেই দৃশ্য অনেকেরই হয়তো হৃদয় স্পর্শ করেছে। ক্রিকেটের খবর, আন্ডার-19 বিশ্বকাপ চলছে বাংলাদেশে এবং দুটো খেলা হয়েছে। একটিতে আয়ারল্যান্ড পরাজিত করেছে ক্যানাডাকে 6 উইকেটে, আর অন্য খেলাটিতে শ্রীলঙ্কা পরাজিত করেছে ইংল্যান্ডকে। এই ছিল আজকের খেলার খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ।
উত্তর কোরিয়া রবিবার দূরপাল্লার এক রকেট উৎক্ষেপণ করেছে। তারা বলেছে সেটি কৃত্রিম উপগ্রহ বহন করে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারের ওপর জাতিসংঘের যে নিষেধাজ্ঞা রয়েছে সে দেশটি তা উপেক্ষা করে। চীনের সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তের কাছে উত্তর কোরিয়ার টং চ্যাংরি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে রবিবার সকালে রকেটটি উৎক্ষেপণ করা হয়। সেটি জাপানের ওকিনাওয়া দ্বীপ অতিক্রম করে দক্ষিণ দিকে যায়। উত্তর কোরিয়া তাদের সরকারি সংবাদ সংস্থা KCN এর মাধ্যমে পরে একটি বিবৃতি প্রকাশ করে এবং তাতে উৎক্ষেপণের খবর নিশ্চিত করে। তারা বলেছে তাদের মহাকাশ বিষয়ক কর্মকাণ্ড পুরোপুরি বৈজ্ঞানিক গবেষণা। যুক্তরাষ্ট্রের কোরিয়া অষ্টম সেনাবাহিনীর কমান্ডার টমাস ভ্যান্ডাল বলেছেন এ বিষয়ে এখন অগ্রসর হতে হবে। উত্তর কোরিয়া প্রজাতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতার প্রতি যে হুমকি সৃষ্টি করে তা মোকাবিলা করা এবং পরামর্শ ও সমন্বয় করার বিষয়ে আমরা আগ্রহী। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার অনুরোধে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রবিবার বৈঠক করছে। রবিবার তাইওয়ানে হাজার হাজার উদ্ধারকর্মী ব্যাপক ধ্বংসস্তূপের মধ্যে ভূমিকম্পে যারা প্রাণে বেঁচেছেন তাদের উদ্ধার করতে চেষ্টা করেন। শক্তিশালী এক ভূমিকম্পে ওই দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাইনান শহর বিধ্বস্ত হয়। শনিবার সূর্যোদয়ের আগে 6.4 মাত্রার এক ভূমিকম্পে অন্তত 24 জন প্রাণ হারায়, আহত হয় 500-র বেশি মানুষ। তাইনান শহরের বাসিন্দাদের সংখ্যা প্রায় 20 লক্ষ। 17 তলার এক অ্যাপার্টমেন্ট ভবন ভূমিকম্পে ধূলিসাৎ হয়। ওই ভবনে অধিকাংশ মানুষ ভূমিকম্পের শিকার হয়। কর্মকর্তারা বলেন তারা তদন্ত করে দেখবেন যে ওই ভবন নির্মাণের সময় কোনো নিয়মাবলী লঙ্ঘন করা হয়েছে কিনা। আরও 2টি ভবন আংশিকভাবে ধ্বংস হয়। ভূমিকম্প যখন আঘাত আনে তখন 250 জন তাদের অ্যাপার্টমেন্টের ভেতরে ছিলেন বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন প্রার্থীরা পররাষ্ট্রনীতির বিষয়ে কঠোর ভাষায় বক্তব্য রাখেন। শনিবার নিউহ্যাম্পশায়ার রাজ্যে এক বিতর্ক অনুষ্ঠানে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। নিউহ্যাম্পশায়ার রাজ্যে প্রাথমিক নির্বাচনের 3 দিন আগে ওই বিতর্ক অনুষ্ঠান হয়। নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিওর বিরুদ্ধে কটু মন্তব্য করেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন মার্কো রুবিওর তা নেই। মার্কো রুবিও অভিবাসন বিষয়ে বলেন তিনি প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আইন বলবৎ করবেন এবং জনগণের কাছে প্রমাণ করবেন যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা গেছে। সোমালি সরকারি কর্মকর্তারা শনিবার বলেছেন বিমানবন্দরের নিরাপত্তা ক্যামেরায় দেখা গেছে সামরিক পোশাক পরা 2 ব্যক্তি এক যাত্রীর হাতে একটি ল্যাপটপ কম্পিউটার দিচ্ছেন। ওই যাত্রী মঙ্গলবার যে যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হয় সেটিতে নিহত হন।
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়লেন শেগুফতানা সুইনকুইন। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরুদ্দিন। প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জুবের আত্মায়েব। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.